ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, এখানে ওয়াশিংটনে সোমবার বেলা ১১টা। অনুষ্ঠানে রয়েছে আজ মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
জামাতে সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের সময় লাগতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আমির খসরুর প্রতিবেদন পটভূমিতে।
ব্রিগেডিয়ার সাকাত হোসেন মনে করেন, সার্বিক বিষয় বিবেচনা এবং সামগ্রিক তদন্ত ছাড়া বর্ধমান বিস্ফোরণ সম্পর্কে এখনই কোনো সিদ্ধান্ত গ্রহণ বা উপসংহারে পৌঁছানো উচিত হবে না।
আর গৌতম গুপ্তের রিপোর্ট রয়েছে কলকাতা থেকে।
আপাতত সরকারের স্থায়িত্ব নিয়ে বিজেপি ভাবছে না, তবে শেষ পর্যন্ত বিজেপি শিবসেনা সমীকরণ কি দাঁড়াবে সেটাই দেখবার।
তবে সবার আগে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আমি শতরূপা বড়ুয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সিইওদের সম্মেলনে ভাষণ দিয়েছেন। তিনি ব্যবসায়ী নেতাদের বলেছেন, যুক্তরাষ্ট্র এশিয়ার প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। সোমবার মিস্টার ওবামা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কথা ঘোষণা করেন। এর ফলে দুদেশের নাগরিকরাই পর্যটন এবং ব্যবসার কাজে ১০ বছরের ভিসা পাবেন। যুক্তরাষ্ট্রের আইনের আওতায় এই প্রথম এত দীর্ঘ ভিসা দেওয়ার নীতি বাস্তবায়িত হতে যাচ্ছে। আগে মাত্র ১ বছরের জন্য ভিসা দেওয়া হতো। ওদিকে ছাত্রছাত্রীদের ভিসার মেয়াদ বাড়িয়ে ১ বছর থেকে করা হচ্ছে ৫ বছর। নভেম্বরের ১২ তারিখ থেকে নতুন ভিসা নীতি কার্যকর হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওয়াশিংটনের ১২ জাতি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ প্ল্যান বা আন্তঃ প্রশান্ত মহাসাগরীয় অংশীদারিত্বের পরিকল্পনার কথা তুলে ধরেন। এই পরিকল্পনা বিতর্কিত, কারণ এতে চীনকে অন্তর্ভুক্ত করা হয়নি এবং তা বেইজিংয়ের এশিয়া ফ্রি ট্রেড জোন বা শুল্কমুক্ত এলাকার পরিকল্পনার সঙ্গে প্রতিযোগিতামূলক। এপেকের ওপর বিস্তারিত প্রতিবেদন রয়েছে বিশ্ব সংবাদ। বাংলাদেশে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের সময় লাগতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এই মামলায় সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত কোনো সংক্ষিপ্ত আদেশ পাঠান, এতে ধরে নেওয়া যায় তারা পুরো রায় দিয়ে হয়তো দেবেন। সুপ্রিম কোর্ট এলাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। কামরুজ্জামানের রায় কার্যকর সময় সাপেক্ষ মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি হলে সরকারের সিদ্ধান্তে দণ্ড কার্যকর হবে। সরকার যেভাবে সময় দিবে সেভাবেই তা কার্যকর হবে। এই মামলায় রিভিউ চলবে না বলে আবারও মত দেন রাষ্ট্রের এই শীর্ষ আইন কর্মকর্তা। ওদিকে যে অভিযোগে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডে শাস্তি হয়েছে তার কোনো প্রত্যুত্তর প্রমাণ নেই বলে দাবি করেছে তার পরিবার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তার বড় ছেলে হাসান ইকবালে দাবি করেন। তিনি বলেন, সোহাগপুর গণহত্যার সঙ্গে কামারুজ্জামানের কোনো সম্পৃক্ততা ছিল না। মুক্তিযুদ্ধের কোনো ডকুমেন্টস কোনো বইয়ে সোহাগপুর গণহত্যায় তার সম্পৃক্ততার কথা বলা নেই। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। সংবাদ সম্মেলনে কামারুজ্জামানের স্ত্রী ও অন্য সন্তানরাও উপস্থিত ছিলেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বর্তমান সরকার বাংলাদেশে গণতন্ত্রকে অবরুদ্ধ রেখেছে বলে অভিযোগ করে বিভিন্ন দলের নেতারা বলেছেন, আন্দোলন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
১৯৮৭ সালের এদিনে শহীদ নূর হোসেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন। সোমবার তার স্মরণে নূর হোসেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন দলের নেতারা। এ সময় গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন সাংবাদিকদের বলেন, গণতন্ত্রের জন্য নূর হোসেনের আন্দোলনের ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। এ প্রসঙ্গে বিএনপি নেতা আব্দুল্লাহ আমান বলেন, আওয়ামী লীগ, নাগরিক ফোরাম, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও নূর হোসেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের মহারাষ্ট্রে শিবসেনা ও বিজেপির মধ্যকার সম্পর্ক এবং দুদলের মধ্যকার ভবিষ্যৎ সমঝোতার সম্ভাবনা, এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
রবিবার নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ অনুষ্ঠানে শপথ নিতে মুম্বাই থেকে দিল্লিতে চলেই এসেছিলেন শিবসেনার অন্যতম সাংসদ অনিল দেশাই। কিন্তু দিল্লি এয়ারপোর্টেই দলনেতা উদ্ধব ঠাকরের ফোন পেলেন দেশাই। উদ্ধব বললেন শপথ নিতে হবে না, মুম্বাইতেই যেন ফিরে যান দেশাই। অন্যদিকে শিবসেনার যে অপর নেতা সুরেশ প্রভুকে স্বয়ং মোদী ডেকে নিয়ে রেল মন্ত্রকের ভার দিয়েছেন, তিনি আবার শপথ নেবার ঠিক আগেই একরকম গোপনে শিবসেনা ছেড়ে যোগ দেন বিজেপিতে। বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক এখন এমনই তিক্ত যে কেন্দ্রীয় মন্ত্রিসভার একমাত্র শিবসেনা মন্ত্রী অনন্ত গীতেকেও প্রত্যাহার করে নেবার কথা ভাবছে দল। সোমবার থেকে মহারাষ্ট্র বিধানসভার যে তিন দিনের অধিবেশন শুরু হল, তাতেই বিজেপি সরকারের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। আপাতত সরকারের স্থায়িত্ব নিয়ে বিজেপি ভাবছে না, তবে শেষ পর্যন্ত বিজেপি শিবসেনা সমীকরণ কি দাঁড়াবে সেটাই দেখবার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ওমানে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বৈঠক দ্বিতীয় দিনে গড়িয়েছে। এদিকে একটি সামগ্রিক পারমাণবিক চুক্তি সম্পাদনের সময়সীমা এগিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন চেষ্টা করছেন সোমবারে একটি সমঝোতায় পৌঁছতে। এই চুক্তি নভেম্বরের 24 তারিখের মধ্যে সম্পাদন করতে হবে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে তেমন কোনো অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে না। রোববার প্রচারিত এক টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন দুপক্ষের মধ্যে এখনও দূরত্ব অনেকখানি। ওমানের এই বৈঠক জানুয়ারি মাসে রিপাবলিকান রাজনীতিকদের কংগ্রেসের দায়িত্বভার বুঝে নেবার আগে ওবামা প্রশাসনের ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি সম্পাদনের সবচেয়ে বড় সুযোগ। ইরান যাতে তাদের ইউরেনিয়াম উত্তোলনের মাত্রা হ্রাস করে, সেজন্য পশ্চিম তার উপর চাপ দিয়ে আসছে। ওদিকে ইরান বলছে পারমাণবিক অস্ত্র তৈরি তাদের লক্ষ্য নয়। সোমবার আফগানিস্তানের তিনটি শহরে বোমা বিস্ফোরণে অন্তত 10 জন পুলিশকর্মী মারা গেছে। সরকারি সূত্রে বলা হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তরের বাইরে পুলিশের পোশাক পরিহিত একজন আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালালে তাদের কমান্ডার সহ 7 জন পুলিশকর্মী মারা যায়। ওই বহরে স্থানীয় পুলিশ প্রধানও ছিলেন। বিস্ফোরণে 4 জন আহত হয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে পূর্বের নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহরে তাদের গাড়ির কাছে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হলে 3 জন পুলিশকর্মী মারা যায়। ওদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রাস্তার ধারে পাতা বোমা বিস্ফোরণে 2 জন অসামরিক নাগরিক মারা গেছে। তালিবান লোহার এবং জালালাবাদ হামলার দায় স্বীকার করেছে। তারা বলছে মৃতের সংখ্যা আরও বেশি। উত্তর পশ্চিম নাইজেরিয়ার একটি স্কুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 48 জন মারা গেছে, যাদের বেশিরভাগই ছাত্র। সোমবার ইয়োবে প্রদেশের পটিস্কাম শহরে স্কুলের ছাত্রছাত্রীরা যখন সকালের প্রার্থনার জন্য জড়ো হয়েছিল তখন ওই বিস্ফোরণ ঘটে। সরকার পরিচালিত স্কুলটি মূলত বিজ্ঞান শিক্ষার ওপর জোর দেয়। স্বাস্থ্যকর্মীরা বলছেন অন্তত 79 জন ওই বিস্ফোরণে আহত হয়েছে। অনেকের অবস্থা ছিল গুরুতর। প্রত্যক্ষদর্শীরা বলছে বোমা হামলাকারী স্কুলের ছাত্রের মতো পোশাক পরেছিল। কেউ এই হামলার দায় স্বীকার করেনি। সন্দেহ করা হচ্ছে এর জন্য দায়ী জঙ্গি দল বোকো হারাম। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলছেন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকায় পরিস্থিতি গুরুতর রূপ নিচ্ছে এবং সকল পক্ষের উচিত অস্ত্রবিরতি চুক্তির প্রতি সম্মান দেখানো। পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইমায়ার কাজাখস্তান সফরকালে সোমবার বলেছেন রাশিয়া সহ এই লড়াইয়ে জড়িত সবাইকে অস্ত্রবিরতি মেনে চলতে হবে। সেপ্টেম্বরে বেলারুসের রাজধানী মিনস্কে ওই চুক্তি হয়। আজ কলকাতায় উদ্বোধন হল 20তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 20তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন অভিনেতা অমিতাভ বচ্চন। উপস্থিত ছিলেন অমিতাভ জয়া, জয়া বচ্চন, পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রায় বচ্চন, অমল পালেকার, শাহরুখ খান, তনুজা, মৌসুমী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সন্দীপ রায় এবং বলিউড টলিউড জগতের বহু বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত চিত্র পরিচালক পল কক্স এবং তারই পরিচালিত ছবি ইটালো বারাক্কো আজকের উদ্বোধনী ছবি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকের উদ্বোধন ঘটলেও আগামী 7 দিন মধ্য কলকাতার নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, দক্ষিণ কলকাতার নবীনা, রক্সি, উত্তর কলকাতার মিত্রা এবং সল্টলেকের পূর্বাশা অডিটোরিয়াম ও আইনক্স, এইসব প্রেক্ষাগৃহতে ছবি দেখবেন কলকাতার চলচ্চিত্রপ্রেমী দর্শকরা আগামী 7 দিন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। বিশ্ব সংবাদই আপনারা শুনেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন। প্রেসিডেন্ট ওবামা ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দকে বলেছেন যে যুক্তরাষ্ট্র এশিয়ার ব্যাপারে পুরোপুরিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ সম্পর্কে জেফ কাস্টারের রিপোর্ট পড়ছেন শেগুফতা নাস্রিন কুইন।
প্রেসিডেন্ট ওবামা সোমবার সকালে চীনের রাজধানীতে পৌঁছন। প্রেসিডেন্ট আগামী 3 দিন এপেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন এই বৈঠকে কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হবে যা ওই অঞ্চলে সংঘাত প্রতিরোধ করবে, কিন্তু বাণিজ্য, সাইবার জগৎ এবং জলবায়ু বিষয়ে অগ্রগতি সাধন করবে। ব্যবসা মহলের নেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মিস্টার ওবামা চীনের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত এক নতুন নীতির কথা ঘোষণা করেন। এ সপ্তাহে ওই নীতি কার্যকর হবে। প্রেসিডেন্ট বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার এই সফরের সময় যুক্তরাষ্ট্র ও চীন ভিসা সংক্রান্ত এক নতুন নীতি কার্যকর করার বিষয়ে একমত হয়েছে। এতে সকলেরই সুবিধা হবে, ছাত্রছাত্রী, পর্যটকবৃন্দ, ক্ষুদ্র বা বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। বর্তমানের নিয়ম অনুসারে দুদেশের মধ্যে ভিসা 1 বছর বলবৎ থাকে। নতুন ব্যবস্থা অনুসারে ছাত্রছাত্রী ও বিনিময় ভিসা 5 বছর পর্যন্ত সম্প্রসারণ করা হবে এবং ব্যবসা ও পর্যটন ভিসা 10 বছর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। আমেরিকান প্রেসিডেন্ট 12 জাতি বিশিষ্ট ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বিষয়ে ওয়াশিংটনের পরিকল্পনা তুলে ধরেন। এই পরিকল্পনা বিতর্কিত কারণ এতে চীনকে বাদ দেওয়া হয়েছে এবং বেজিংয়ের এশিয়া মুক্ত বাণিজ্য এলাকার সঙ্গে সেটি প্রতিদ্বন্দ্বিতামূলক। কিন্তু একই সময় মিস্টার ওবামা দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করলে বিশ্ব তাতে উপকৃত হবে এবং তাতে এই দর্শক মণ্ডলী খুবই আগ্রহী। আমাদের দুদেশের অব্যাহতভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ জোরদার করার জন্য কাজ করতে হবে। প্রেসিডেন্ট ওবামা বুধবার বেজিং ত্যাগ করবেন।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানের বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশিদের সম্পৃক্ততার দাবি ভারতের জাতীয় গোয়েন্দাদের এবং এরই প্রেক্ষিতে ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএর একটি প্রতিনিধি দল ঢাকা সফরে যাচ্ছেন। এই গোটা বিষয়টা নিয়ে আলোচনা করেছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর সঙ্গে কথোপকথনকালে।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে গত 2 অক্টোবরের বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয় এবং এর জন্য ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জেএমবি সহ বাংলাদেশের জঙ্গিদের জড়িত থাকার কথা বলা হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ তদন্ত চালাচ্ছে ব্যাপারে এবং এ পর্যন্ত কথিত মূল হোতা সহ 12 জনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করার দাবিও করা হয়েছে। আর এদের মধ্যে কথিত ওই মূল হোতা সহ কয়েকজন বাংলাদেশি রয়েছে বলেও তাদের দাবি। যদিও ঢাকায় গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তাদেরকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি ভারত। এই প্রেক্ষাপটে ঢাকায় আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর একটি প্রতিনিধি দল। তাদের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার আর তারা বর্ধমান বোমা বিস্ফোরণ বিষয়ে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে তথ্য উপাত্ত বিনিময় এবং পর্যালোচনা করবেন। সোমবার এই তথ্য দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে গত কিছুদিন ধরে ভারতীয় সংবাদ মাধ্যম ওই দেশের গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নানা খবর প্রকাশ করছে। তাছাড়া ভারতীয় গোয়েন্দাদের ঢাকা সফর সহ সামগ্রিক বিষয়টিকে নিয়ে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।
যে রিপোর্টগুলো বিভিন্ন পত্রপত্র থেকে আসছে, ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে আসছে, তাতে তো বিষয়টা এখন আমার কাছে খোলাসাই মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে এনআইএ রিপোর্টে যে সমস্ত বিষয়গুলো উঠে আসে নাই সেইগুলো পত্রপত্র থেকে আসছে, তার মানে এটা একটা মিডিয়াতে আলোড়ন সৃষ্টিকারী কিছু বিষয় করছে, যেখানে এনআইএ বলছে যে এই ধরনের এখনো পর্যন্ত কনক্লুসিভ না এবং এখানে যাদেরকে ধরা হয়েছে বা যাদের কথা বলা হচ্ছে তাদের কাছে এমন কোন অস্ত্র বা এমন কোনো কিছু মজুদ নাই যাতে একটা বড় ধরনের নাশকতা ঘটাতে পারে, অথবা যে ধরনের খবর আসছে যে বাংলাদেশের পরবর্তীকে মারার প্ল্যান করছে, তো এগুলো এখনো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখছি এবং ওর মধ্যে কতজন বাংলাদেশি অ্যাকচুয়ালি ইনভলভ সেটাও এখন পর্যন্ত খুব কনক্লুসিভ না। তারপরেও যে কথাটি থাকে সেটা হচ্ছে যে কিছু সংখ্যক লোক তো এখান থেকে ওখানে চলে গেছে এবং সেখানে গিয়ে হয়তো তারা অর্গানাইজ হওয়ার চেষ্টা করছে। এটার ভিতরে আমি বেশি দেখছি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির একটি বিষয়, কারণ যেভাবে এটাকে প্রজেক্ট করা হয়েছে বা হচ্ছে তাতে কিন্তু বেশিরভাগই আমি দেখি লোকাল পলিটিক্স গড়, বিশেষ করে বিজেপি এবং তৃণমূল, কারণ ওয়েস্ট বেঙ্গলে 2016 সালের প্রথম দিকে নির্বাচন হওয়ার কথা, তারপরেও বলতে হয় যে এটা তো অনুমান করাই যায় যে বাংলাদেশ থেকে যাদেরকে এখানে ধরার চেষ্টা করা হচ্ছে তারা সেফ হ্যাভেন হিসাবে আসামের কিছু অংশ এবং পশ্চিমবাংলার কিছু অংশ, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের দিক থেকে যে সমস্ত অংশ পশ্চিমবঙ্গের সাথে আছে সেইখানে তারা হয়তো কোন ধরনের শেল্টার পাচ্ছে। তারপরেও আমি মনে করি যে এটা একটা বিরাট কোন বিষয় এখন পর্যন্ত বলে মনে হয় না। তেমনি দেখা যাচ্ছে ভারতীয় ইনভেস্টিগেশন এজেন্সির এ পর্যন্ত পাওয়া যে সমস্ত তথ্য তার মধ্যে থেকে।
ব্রিগেডিয়ার সাকাত হোসেন মনে করেন সার্বিক বিষয় বিবেচনা এবং সামগ্রিক তদন্ত ছাড়া বর্ধমান বিস্ফোরণ সম্পর্কে এখনই কোনো সিদ্ধান্ত গ্রহণ বা উপসংহারে পৌঁছানো উচিত হবে না। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার আজকের বিজ্ঞান পর্ব। আমেরিকায় সনাতন পদ্ধতিতে বাড়িতে সন্তান প্রসব সংখ্যার দিক থেকে অতি নগণ্য হলেও এর সংখ্যা ক্রমেই বাড়ছে, কিন্তু অনেক সন্তান সম্ভবা মা হাসপাতালের ডাক্তারের অধীনে নয়, বরং বাড়িতেই প্রশিক্ষিত ধাত্রীর কাছেই প্রসূতিকালীন শুশ্রূষা এবং সন্তান প্রসব করতে আগ্রহী হচ্ছেন। এ সম্পর্কেই ভয়েস অফ আমেরিকার জুলি টবোর লেখা রিপোর্ট শোনাচ্ছেন তাহেরা কিবরিয়া।
বাংলাদেশের মতো আমেরিকায় অনেক মহিলাই আজকাল বাড়িতে সন্তান প্রসব করতে পছন্দ করেন। সম্প্রতি বেথ ড্রেক বাড়ির মনোরম পরিবেশে তার সন্তানের জন্ম দিলেন। বেথ তার বোনকে হাসপাতালে সন্তান প্রসব করতে দেখেছিলেন আর তখনই সিদ্ধান্ত নেন তাঁর নিজের সন্তানের জন্ম বাড়িতেই হবে। তিনি বললেন,
To see the baby sort of taken away from her right away and placed on the table where he was warmed and fully taken care of, but he was crying and alone.
আমি দেখলাম বাচ্চাকে জন্মের পরপরই মার কাছ থেকে নিয়ে গেল। বাচ্চাকে কাপড়ে জড়িয়ে যত্ন করে টেবিলের উপরে শুইয়ে রাখলেও সে কাঁদছিল। আমি কিন্তু তখনই ঠিক করেছিলাম আমার সন্তানের আগমন পৃথিবীতে এভাবে নয়, বরং সন্তান ভূমিষ্ঠের সঙ্গে সঙ্গে আমি তাকে নিবিড় মমতায় আমার বুকেই রাখব। ড্রেক এবং তার স্বামী ডেরেক মারি ব্রিন রথম্যানকে ধাত্রী হিসেবে ঠিক করলেন। মিস রথম্যান সার্টিফিকেটধারী প্রশিক্ষিত নার্স এবং ধাত্রী। তিনি 1996 সাল থেকে ধাত্রী হিসেবে কাজ করছেন। বেথ বললেন,
মারি উড সাজেস্ট চেঞ্জিং পজিশনস এন্ড উড বি দেয়ার টু রাব মাই ব্যাক এন্ড আই থিংক দ্যাট ওয়াজ দ্য মোস্ট
মারি আমাকে মালিশ করে দিচ্ছেন, সময় সময় এপিঠ ওপিঠ করে শুতে বলছেন। প্রসবের সময় এই অভিজ্ঞতা সত্যি অভূতপূর্ব। মারি সারাটা সময় আমার কাছেই ছিলেন। সন্তান ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে বাচ্চাকে আমার বুকে দিয়ে দিলেন। আমিও এই পৃথিবীতে নিবিড় মমতায় তাকে বুকে তুলে নিলাম। আমার জীবনের নতুন অধ্যায় আমরা শুরু করলাম এক নরম কোমল আবেশের মধ্য দিয়ে। সে এক অদ্ভুত ভালো লাগার অভিজ্ঞতা। আমেরিকায় হাসপাতালেই মহিলারা সাধারণত সন্তান প্রসব করেন, তবে বর্তমানে বাড়িতে সন্তান প্রসবের ঘটনা কম হলেও প্রশিক্ষিত ধাত্রীর সাহায্যে অনেক মহিলাই চান বাড়ির পরিচিত পরিবেশে বাচ্চা প্রসব করতে। মারি বললেন, বিশ্বের অনেক দেশেই আমেরিকার তুলনায় শিশু মৃত্যুর হার অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভবতী অবস্থায় স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য বিমার চাইতে ওই সময় প্রয়োজন মাতৃমঙ্গল পরিষেবার। বস্টন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ইউজিন ক্লার্ক বললেন, ধাত্রীর সাহায্যে বাড়িতে সন্তান প্রসব নিরাপদ কিনা সে সম্পর্কে যে উদ্বেগ রয়েছে সেটা অধিকাংশ ক্ষেত্রেই ভিত্তিহীন। তবে তিনি বললেন, এক্ষেত্রে সমন্বয়ক পদ্ধতি ভালো কাজ করে, অর্থাৎ গর্ভকালীন সময়ে কম খরচে নিরাপদ থাকা সম্ভব। প্রফেসর ইউজিন বললেন,
Many evidence suggests that an integrated system where midwives do what's often called primary care, first line care.
তিনি বললেন, অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে প্রসব সংক্রান্ত সমন্বিত প্রাথমিক পরিচর্যায় প্রসূতি পরিচর্যা বলে চিহ্নিত কাজগুলি বিশেষজ্ঞরা যা করেন একই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু প্রশিক্ষিত ধাত্রীরাই সাবধানতার সঙ্গে নিরাপদে করতে পারেন। বেথ ড্রেক বাড়িতে সন্তান প্রসবের পক্ষে কাজ করছেন। মহিলাদের সাহস দেওয়া, তাদেরকে এ বিষয়ে শিক্ষিত করে তোলা, সর্বোপরি সন্তান প্রসবের ক্ষেত্রে প্রসূতি মায়েরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সে বিষয়ে তিনি কাজ করছেন।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
দি ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট, সংক্ষেপে আইএসএল জঙ্গিরা পশ্চিম আনওয়ার প্রদেশের শত শত উপজাতীয় সদস্যদের হত্যা করেছে। ইরাকি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বহু ডজন মহিলা ও শিশু রয়েছে যাদের হত্যা করে একটি কুঁয়োতে ফেলে দেয়া হয়। আইএসএল জঙ্গিরা জুন মাসে সমগ্র ইরাক এবং সিরিয়া জুড়ে একটি ক্যালিফেট গড়ার লক্ষ্যে যে অভিযান শুরু করে, সুপরিকল্পিত এইসব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা রক্তবন্যার এক বিরল নজির স্থাপন করেছে। যুক্তরাষ্ট্র ইরাকি জনগণের বিরুদ্ধে আইএসএল জঙ্গিদের এই বর্বরতাকে অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। আইএসএল জঙ্গিদের অন্যতম প্রাথমিক লক্ষ্যবস্তু হচ্ছে ইরাকি জনগণের মধ্যে ভীতি সঞ্চার করা এবং জনগণের মধ্যে জাতিগত বিভেদ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্র সরকার এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানাচ্ছে এবং ইরাকি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আলবু নিমার সন্নি উপজাতি এবং আনমার প্রদেশের অন্যান্য উপজাতীয় দলের কথিত হত্যাকাণ্ড, মজুলে শিয়াবন্দীদের গণহত্যা, রামাদি সংলগ্ন এলাকায় গণকবরের উপস্থিতি, ইরাকি অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত ভীতি প্রদর্শনের মতো দুষ্কর্মের মাধ্যমে আইএসএল জঙ্গিদের ত্রাসের এক চিত্র সেখানে ফুটে উঠেছে। যারা এই হীন দুষ্কর্মের জন্য দায়ী তাদের অবশ্যই চিহ্নিত করে যথাযোগ্য শাস্তিবিধান করতে হবে। আইএসএল জঙ্গি সদস্যরা ঘাতক এবং সন্ত্রাসী এবং যে অঞ্চল তারা দখল করেছে সেখানে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। এ ব্যাপারে পরিষ্কার ধারণা থাকা দরকার যে আইএসএল জঙ্গিরা শুধুমাত্র ইরাকের স্থিতিশীলতার প্রতি নয়, গোটা অঞ্চলের জন্য তারা হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিশু ইসলামিক ধর্মীয় নেতাসহ আন্তর্জাতিক সমাজ আইএসএল জঙ্গিদের বিকৃত মতবাদ এবং অব্যাহত দুষ্কর্মের প্রতি নিন্দা জ্ঞাপন এবং প্রত্যাখ্যান করা অব্যাহত রেখেছেন। সিরীয় ও ইরাকি জনগণের বিরুদ্ধে আইএসএল জঙ্গিগোষ্ঠীর ত্রাসের অভিযান থামাতে ইরাক সরকার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা প্রদানে এবং আইএসএল জঙ্গিদের পরাস্ত এবং নির্মূল করতে আন্তর্জাতিক কোয়ালিশনের নেতৃত্ব দানে যুক্তরাষ্ট্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইরাকের এই সংকট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্র তার যথাসাধ্য ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র সকল ইরাকি জনগণের প্রতি এই সহিংসতার বিরুদ্ধে একত্রিত হতে এবং আইএসএল জঙ্গি গোষ্ঠীর ঘৃণ্য মতাদর্শকে প্রত্যাখ্যান করার অনুরোধ জানাচ্ছে।
সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল। এবার চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান উপস্থাপন করছেন সেলিম হোসেন।
শ্রোতা বন্ধুরা, মিতালি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কয়েকটি চিঠি এবং ইমেল রয়েছে আমার হাতে। প্রথমেই বগুড়া থেকে সাইফুল ইসলামের লেখা চিঠির বিষয়বস্তু বলছি। আপনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান ভালো লাগে বলেছেন এবং টেলিফোন নাম্বার দিয়েছেন মিতালিতে শুভেচ্ছা জানানোর জন্য। আমরা টেলিফোনে সাইফুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম।
আমি সাইফুল ইসলাম বলছিলাম বগুড়া থেকে।
সাইফুল ইসলাম কেমন আছেন আপনি?
আছি, হ্যাঁ ভালো আছি।
ভয়েস অফ আমেরিকা কি শুনছেন?
শুনি মাঝে মধ্যে, এখন তো সব ভাবে শোনা যায় না,
আমাদের ওয়েবসাইট দেখবেন www.voabangla.com এ গিয়ে, মাঝে মধ্যে ওয়েবসাইট দেখলে আপনি যেটা না শুনতে পারেন ওয়েবসাইটে ওটা পড়তে পারবেন।
হ্যাঁ, আপনাদের ওয়েবসাইট আমি মাঝে মাঝে ভিজিট করি, ওখানে আপনার ভিডিও ক্লিপও আছে, অডিও আছে, হ্যাঁ মাঝে মাঝে শুনি অবশ্যই।
তারপরে আমাদের টেলিভিশন অনুষ্ঠানগুলো NTV-তে, ATN বাংলায়, দেশ টিভিতে, তিনটা টেলিভিশনেই আমাদের রেগুলার প্রতি সপ্তাহে অনুষ্ঠান যায়। সাইফুল ইসলাম, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন।
আচ্ছা, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
পরের চিঠিটি লিখেছেন শফিউল ইসলাম খোকন, আইনজীবী সহকারী, জজ কোর্ট, কুষ্টিয়া। আপনি লিখেছেন, আমি পেশায় একজন আইনজীবী সহকারী, আমি ভয়েস অফ আমেরিকার প্রতিটি অনুষ্ঠান নিয়মিতভাবে শুনে থাকি। আমার ঠিকানায় অনুষ্ঠান সূচি, পুস্তক, ক্যালেন্ডার পাঠাবেন। ধন্যবাদ শফিউল ইসলাম, আপনি অপেক্ষায় থাকুন, আপনার ঠিকানায় আমরা ক্যালেন্ডার পাঠাব। নলিনী রঞ্জন ভৌমিক, চেটুয়া, রাজনগর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে লিখেছেন। আপনি লিখেছেন, আমি আপনাদের প্রকাশিত নতুন বছরের ক্যালেন্ডারের জন্য অনুরোধ করছি। চিঠি লিখেছি কিন্তু প্রাপ্তি শিকার মিতালিতে শুনতে না পেয়ে পুনরায় এই চিঠি পাঠালাম, জানি না পূর্বের চিঠিগুলো পেয়েছিলেন কিনা। ধন্যবাদ চিঠির জন্য, আপনার চিঠি তো আমরা পেয়েছি এবং প্রাপ্তি স্বীকারও করছি, আর আপনার ঠিকানায় আমরা ক্যালেন্ডার পাঠাবো। ববি গোপ চান্দিডাঙ্গা, রামগঞ্জ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে লিখেছেন। প্রথমেই জানাই প্রাণঢালার শুভেচ্ছা। আমি একজন কলেজ ছাত্রী, বাড়িতে টিভি ডিশ থাকলেও পড়ার ফাঁকে সুযোগ মতো আমি রেডিও শুনি। বিওএ বাংলা বিভাগের অনুষ্ঠান আমার খুব পছন্দ। ধন্যবাদ ববি, আপনি চমৎকার চিঠি লিখেছেন, লম্বা চিঠি লিখেছেন, চিঠির জন্য ধন্যবাদ, আবারও লিখবেন। শ্রোতা বন্ধুরা, আজকের মিতালি এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সিইওদের সম্মেলনে ভাষণ দিয়েছেন। তিনি ব্যবসায়ী নেতাদের বলেছেন যুক্তরাষ্ট্র এশিয়ার প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। সোমবার মিস্টার ওবামা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কথা ঘোষণা করেন। এর ফলে দুদেশের নাগরিকরাই পর্যটন এবং ব্যবসার কাজে 10 বছরের ভিসা পাবেন। যুক্তরাষ্ট্রের আইনের আওতায় এই প্রথম এত দীর্ঘ ভিসা দেওয়ার নীতি বাস্তবায়িত হতে যাচ্ছে। আগে মাত্র 1 বছরের জন্য ভিসা দেওয়া হতো। ওদিকে ছাত্রছাত্রীদের ভিসার মেয়াদ বাড়িয়ে 1 বছর থেকে করা হচ্ছে 5 বছর। নভেম্বরের 12 তারিখ থেকে নতুন ভিসা নীতি কার্যকর হবে। ওমানে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বৈঠক দ্বিতীয় দিনে গড়িয়েছে। এদিকে একটি সামগ্রিক পারমাণবিক চুক্তি সম্পাদনের সময়সীমা এগিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন চেষ্টা করছেন সোমবারে একটি সমঝোতায় পৌঁছতে। এই চুক্তি নভেম্বরের 24 তারিখের মধ্যে সম্পাদন করতে হবে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তেমন কোনো অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে না। উত্তর পশ্চিম নাইজেরিয়ার একটি স্কুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 48 জন মারা গেছে, যাদের বেশিরভাগই ছাত্র। সোমবার ইয়োবে প্রদেশের পটিস্কাম শহরে স্কুলের ছাত্রছাত্রীরা যখন সকালের প্রার্থনার জন্য জড়ো হয়েছিল, তখনই বিস্ফোরণ ঘটে। সরকার পরিচালিত স্কুলটি মূলত বিজ্ঞান শিক্ষার ওপর জোর দেয়। কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। সন্দেহ করা হচ্ছে এর জন্য দায়ী জঙ্গি দল বোকো হারাম। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলছেন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকায় পরিস্থিতি গুরুতর রূপ নিচ্ছে এবং সকল পক্ষের উচিত অস্ত্রবিরতি চুক্তির প্রতি সম্মান দেখানো। পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার কাজাখস্তান সফরকালে সোমবার বলেছেন রাশিয়া সহ এই লড়াইয়ে জড়িত সবাইকে অস্ত্রবিরতি মেনে চলতে হবে। সেপ্টেম্বরে বেলারুসের রাজধানী মিনস্কে ওই চুক্তি হয়। সোমবার আফগানিস্তানের 3টি শহরে বোমা বিস্ফোরণে অন্তত 10 জন পুলিশকর্মী মারা গেছে। তালিবান লোহার এবং জালালাবাদ শহরের হামলার দায় স্বীকার করেছে। তারা বলছে মৃতের সংখ্যা আরও বেশি।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন মাইকেল ডুবেনস্কি। স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন ডলোরেস ডেভিস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.